সাতটি বিরোধীপক্ষীয় দলের একটি জোট সচিবালয়ের কাছে বিক্ষোভ করেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। তো এই দলগুলোর তো নিজেদের ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে, ভিন্ন ভিন্ন কর্মকৌশল রয়েছে, নির্বাচন বিষয়ে নিজের নিজের দৃষ্টিভঙ্গি রয়েছে। এরা একজোট হয়ে এখন দাবি জানাচ্ছেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। মন্তব্য করবেন?
আপনি ঠিকই বলেছেন, এই দলগুলোর মধ্যে আদর্শগত মিল নেই। আসলে রাজনৈতিক নির্বাচনের আগে যে রাজনীতি আমরা সবসময় দেখি, যে নির্বাচনের আগে নতুন নতুন জোট হয়, পুরনো জোট ভেঙে নতুন জোট হয়, এক দলের নেতা আরেক দলে যায়, এই চর্চাগুলো হয়। এখনো হচ্ছে, কিছুদিন আগে অনেকগুলো ইসলামী দল মিলে একটি জোট হয়েছে, তার আগে বাম দলগুলো জোট হয়েছে। এই যে জোটটা হয়েছে এটার মধ্যে কোনো আদর্শিক মিল নাই, তবে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে দাবিগুলো সেগুলো একরকম। যেমন আপনার জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সবচেয়ে ইভিএম ব্যবহার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে এখন যে সরকারটি ক্ষমতাসীন আছে তাদের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, সবার সাথে আলোচনা করে এমন একটি সরকার গঠন করা হবে। এই দাবিগুলো বিএনপি অনেকদিন ধরে করে আসছে। সাম্প্রতিককালে অন্য যে দলগুলো বিএনপির সাথে যুক্ত হয়েছে সেই দলগুলো এই একই দাবি করছে, ফলে তারা মিলে একটি জাতীয় ঐক্য জোট গঠন করেছেন। এবং সেই ঐক্য জোট নিয়ে আলোচনাটা বেশি হওয়ার কারণ হচ্ছে বিএনপি অনেক বড় একটি বিরোধী রাজনৈতিক দল, তারা যুক্ত হয়েছেন, এবং কতগুলো ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, যেমন ডক্টর কামাল হোসেন, ওনার দল ছোট হলেও ব্যক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। প্রফেসর বুদ্ধুজ্জর চৌধুরী, তার দল ছোট হলেও তিনি ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল যখন জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আমরা দেখলাম অধ্যাপক বুদ্ধুজ্জর চৌধুরী যে দলটি বিকল্প ধারা, তারা এই জোটের সাথে ছিলেন না, তারা আলাদা হয়ে গেছেন। এবং এই বিভক্তির কারণ হিসেবে বলা হচ্ছে যে এই জোটের সাথে যারা থাকবেন তাদের সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে জামাতে ইসলামীর কোনো সম্পর্ক থাকবে না। এটা ছিল প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর দলের মূল দাবি। তো সেটি যেহেতু হয়নি, বিএনপি জামাতকে ছাড়েনি, সে কারণে তারা আলাদা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই জোটটি গঠন করার শুরুতেই তারা একটা হোঁচট খেলো বলা যেতে পারে, তাতে ঐক্যের মধ্যে একটা অনৈক্য বা ভাঙন দেখা দিল। তারপরও বাকি দলগুলো একসাথে মিলে তারা বলছে যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা শীঘ্রই মাঠের কর্মসূচি ঘোষণা করবেন এবং সরকারকে এই দাবিগুলো মানতে বাধ্য করবেন। কিন্তু এই দাবিগুলোর ব্যাপারে, বিশেষ করে এই সরকার সরে গিয়ে অন্য কোন সরকার নির্বাচনের সময় দায়িত্বে থাকবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করবে এবং সংসদ ভেঙে দেবে, এই মৌলিক দাবিগুলোর ব্যাপারে বর্তমান সরকার বা আওয়ামী লীগ এবং তাদের যারা শরিক দল আছে ক্ষমতাসীন, তারা এগুলো গত 5 বছর মানেনি, এই ব্যাপারে আন্দোলন করে আসছিল বিএনপি, কোনোভাবেই সরকারকে এগুলো মানানো যায়নি। এবং এখন নির্বাচন মাত্র 2-2.5 মাস বাকি আছে, সরকার এগুলো মানবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ এসব দাবির অনেকগুলোর সাথেই সংবিধান সংশোধন করার ব্যাপার আছে যেগুলো সরকার করবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে এই দাবিগুলো নিয়ে তাহলে তারা মাঠে নামছে, সরকারকে কিভাবে বাধ্য করবে সেই প্রশ্ন আমরা বিভিন্ন সময় এই জোটের নেতাদের করেছি। তারা বলছে যে সব একসাথে হলে জনগণের চাপ থাকলে এবং পরিস্থিতির কারণে সরকার মানতে বাধ্য হবে, কিন্তু মাঠে ময়দানে আন্দোলন করে যে পরিস্থিতি তৈরি করে সরকারকে বাধ্য করা হয়, অতীতে করা হয়েছে, ওরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত দেখাও যাচ্ছে না, আর অল্প সময়ের মধ্যে পরিস্থিতি তৈরি করা যাবে বলেও মনে হচ্ছে না।
আপনি এই যে সুস্থ নির্বাচনের কথা বললেন, তো তাত্ত্বিক দিক দিয়ে দৃষ্টিভঙ্গিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য পরিস্থিতিটা কেমন, এবং এই পরিস্থিতি এখন কেমন দৃশ্যমান হচ্ছে আপনার কাছে সাংবাদিক হিসেবে?
এই যে সুস্থ নির্বাচনের দাবি, এটি সবাই করছে এবং করাটাই স্বাভাবিক, এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না বলে এই অভিযোগটি বিরোধী পক্ষ থেকে করা হচ্ছে, আরো অনেক পক্ষ থেকে করা হচ্ছে। সেটার মূল কারণ হচ্ছে বিগত জাতীয় সংসদ নির্বাচন 2005 সালের 5ই জানুয়ারি যেটি হয়েছিল, সেই নির্বাচনটি বিএনপি সহ বিরোধী পক্ষ, একটা বড় পক্ষ, কারণ আরো কিছু বিরোধী দল জাতীয় পার্টির মতো তারা অংশ নিয়েছিল, ছোট কিছু দল, কিন্তু বিএনপি এবং তার শরিক যারা 20 দলীয় ঐক্যজোট বিএনপি জামাত সহ, এরা ওই নির্বাচনে অংশ নেয়নি। কারণ তখনও তাদের দাবি ছিল যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচন তারা করবে না। তখন তারা নির্বাচন বর্জন করে সেটা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, এবং তখন প্রতিহত করার জন্য সারা দেশে তারা অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিল, এবং সেই অসহযোগ আন্দোলনের ফলে সারা দেশে যেই সহিংসতা দেখেছি আমরা, তাতে করে ওই নির্বাচনে ভোটার টার্ন আউট যেমন কম ছিল, একইভাবে আপনার 154টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে ওই আসনগুলোতে শুধুই ক্ষমতাসীন জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। ফলে ওই নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে দেশে বিদেশে, এবং সেটি প্রতিনিধিত্বশীল ছিল না এরকম কথা সবসময় বলা হচ্ছে এবং সেটা সত্য। ওই নির্বাচনটা আরেকবার একইভাবে হবে কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, আবার বিগত নির্বাচন বিএনপি বয়কট করার ফলে রাজনৈতিকভাবে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পিছিয়ে পড়েছে, গত 5 বছর তারা জাতীয় সংসদেও ছিল না, মাঠে ময়দানের আন্দোলনও তেমন একটা সুযোগ পায়নি, সক্রিয় ছিল না বা সক্রিয় হতে দেওয়া হয়নি, সেসব কারণে বিএনপি এবার নির্বাচন আসতে বাধ্য। তাছাড়া পরপর 2টি নির্বাচন যদি তারা বর্জন করে তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে, সে কথাটিও আছে, এবং নির্বাচন কমিশন এই কথাটি বারবার তাদের মনে করিয়ে দিচ্ছে। নানান কারণে এবার ধরে নেওয়া হচ্ছে বা সরকার ধরে নিচ্ছে যে যে কোনো পরিস্থিতিতেই হোক, যেভাবে নির্বাচন হোক, বিএনপি এবার নির্বাচনে আসবে। তাহলে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, নির্বাচনটা যেরকমই হোক না কেন, সেটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং বিগত নির্বাচনের মতো একতরফা হবে না, কিন্তু বিএনপি বর্জন করবে গতবারের মতো, বা তারা যেই দাবি করছে এই সরকার সরে গিয়ে অন্য কোন সরকার নির্বাচনের সময় দায়িত্ব নেবে, এর কোনটাই দৃশ্যমান হচ্ছে না এখন পর্যন্ত রাজনীতিতে যেসব ঘটনা ঘটছে বা যেসব বক্তব্য এবং দলের সিদ্ধান্ত এবং অবস্থান আমরা দেখছি।
জি, কোনো কোনো মহল নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি জানিয়ে থাকেন, দাবিটা কতখানি গণতান্ত্রিক বা গণতন্ত্রের সঙ্গে সম্পূরক বলে আপনার কাছে মনে হয়?
আসলে যেহেতু নির্বাচনকালীন অনেক রকমের আইন শৃঙ্খলাজনিত ঘটনা ঘটে, নিরাপত্তা বিঘ্নিত হয়, অনেক রকমের সহিংসতার কারণে ভোটাররা আপনার নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে না, নির্বাচন ভোট দিতে পারে না, সে কারণে সেনাবাহিনী কথা বলা হয়। আসলে যদি সরকার চায়, যখন নির্বাচনটা চলে তখন যারা দায়িত্বে থাকেন প্রশাসন এবং নির্বাচন কমিশন, তারা চাইলে সাধারণ যে নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ আছে, আমাদের র‍্যাব আছে, আমাদের বিজিবি আছে, আরো অনেক রকমের নিরাপত্তা বাহিনী আছে, তারাই যথেষ্ট নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু সেনাবাহিনীর কথা বলা হয় কারণ সেনাবাহিনী ব্যাপারে মানুষের একটা মানে বাড়তি ভয় কাজ করে, তখন অপরাধীরা হয়তো বেশি ভয় পাবে, কিন্তু সেনাবাহিনীকে নিয়োগ করার বিষয়টা কিন্তু সব নির্বাচনে হয়ে থাকে। এখন সেনাবাহিনী সাধারণত স্ট্রাইকিং ফোর্স হিসাবে একরকমের পেছনের শক্তি হিসাবে থাকে, বড় ধরনের গোলযোগ হলে তারা হয়তো ঘটনাস্থলে যায়, তা না হলে বিভিন্ন জায়গায় তারা স্টেশন অবস্থায় থাকে, কিন্তু একেবারে কেন্দ্রগুলোতে বা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যে জায়গাগুলোতে দরকার মোতায়েন করা, সেই জায়গাগুলোতে পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনী থাকে। কিন্তু সেনাবাহিনীকে একেবারে প্রতিটি কেন্দ্রে নিয়োগ করার ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। সেনাবাহিনী সবসময় রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, ব্যাকআপ ফোর্স হিসেবে থেকেছে, হয়তো এবারও সেটা হবে। নির্বাচন কমিশন এবং সরকার যেটা বলছে যে সবসময় যেরকমটা হয় বা প্রয়োজন হলে সেটা মোতায়েন কোন পর্যায়ে যাওয়া নেওয়া হবে সেটা তারা দেখবে, কিন্তু যারা সেনাবাহিনী মোতায়েনের কথা বলছে একেবারে আপনার তৃণমূল পর্যায়ে, কেন্দ্র পর্যায়ে, এমনটা এর আগে কখনো হয়নি। আর সেনাবাহিনীকে আপনার বিচারিক ক্ষমতা দেওয়ার যে দাবিটি, এটি আবার আইন সমর্থন করে না, আর সে কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তো বেআইনি দাবি। কিন্তু ওই পর্যায়ে সেনাবাহিনী নিয়োগ কখনো হয়নি যেমনটা বলা হচ্ছে, একেবারে কেন্দ্রে কেন্দ্রে তৃণমূল পর্যায়ে, যাতে করে কোন রকমের অঘটন না ঘটে, যেমন করে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে, রিজার্ভ ফোর্স হিসাবে আগে ছিল, এবারে হয়তো সেরকমই থাকবে।
কোন কোন মহল দাবি করে থাকেন, মনে করে থাকেন যে নির্বাচন কমিশন বাংলাদেশে যেন সরকারের কোনো একটি মন্ত্রণালয়ের মতো কাজ করে থাকে, তো বর্তমান নির্বাচন কমিশন যারা কাজ করছেন তাদের উপর জনগণের আস্থা কতখানি দৃঢ় বলে আপনার মনে হয়?
এটা আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন সবসময় কোনো না কোনো সরকার দ্বারা প্রভাবিত, কোনো না কোনো সরকার দ্বারা নিয়োজিত, যার ফলে হয় কি, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার বাইরে, ইঙ্গিতের বাইরে বা সরকারের স্বার্থের বাইরে সাধারণত যেতে চায় না। তবে আমাদের এখানে সবচেয়ে জঘন্য উদাহরণ যেমন আছে যে কিছু কিছু নির্বাচন কমিশন আমরা দেখেছি যে একেবারেই সরকারের একটি অঙ্গ হিসেবে কাজ করেছে, আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে বা মন্ত্রণালয়ের মতো করে কাজ করেছে, আবার সরকারের সাথে কোনো বিরোধে না গিয়ে যতটা সম্ভব তাদের কর্তৃত্ব প্রয়োগ করে মোটামুটি একটা ভালো নির্বাচন করার চেষ্টাও তারা করেছে। তবে আমরা দেখেছি যে নির্দলীয় সরকারগুলোর সময় যে নির্বাচন কমিশনগুলো ছিল তারা তুলনামূলকভাবে বেশি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, এবং এটাই বাংলাদেশের বাস্তবতা স্বাভাবিক। তবে নির্দলীয় সরকারের সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করে থাকেন, এবার একটি সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি কাজটি করেছেন, একটি সার্চ কমিটির মাধ্যমে অনেক নাম এসেছিল, তার মধ্যে থেকে বিভিন্ন দলের সাথে কথা বলা হয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছে, তার প্রেক্ষিতে যে নামগুলো এসেছে সেখান থেকে রাষ্ট্রপতি চূড়ান্ত করেছেন। প্রক্রিয়াটা নতুন এবং ভিন্ন ছিল, কিন্তু শেষ বিচারে কিন্তু রাষ্ট্রপতি ঠিক করেন এবং সেই রাষ্ট্রপতি তো কোনো না কোনো দল দ্বারা নির্বাচিত, ফলে ওখানে খুব বেশি পার্থক্য হওয়ার কথা না। এটা আসলে নির্ভর করে কমিশনে যারা আছেন তাদের ব্যক্তিত্বের উপরে, তাদের সাহসিকতার উপরে, তাদের ইচ্ছা দৃঢ়তা মনোভাব এগুলোর উপরে। সেদিক থেকে বর্তমান নির্বাচন কমিশন অতীতের কমিশন গুলোর চেয়ে খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ আমি বলবো না। এখন যে নির্বাচনগুলো এরই মধ্যে তারা করেছেন, স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন তারা করেছেন, তার মধ্যে অনেকগুলো নির্বাচন খুবই ভালো হয়েছে, প্রশংসিত হয়েছে, আবার কিছু কিছু নির্বাচন সম্পর্কে অভিযোগ আসছে খারাপ হয়েছে ইত্যাদি। সামনের নির্বাচনটা তারা কেমন করবেন এটি আসলে এখন দেখার অপেক্ষায়।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।